الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، بھائیو اور دوستو، اللہ رب العالمین بڑو دایا کرے آمادر کے اشار نماز، مغرب نماز جماعت شد پڑھار توفیق دان کر لین. ایک نیکی آرک نیکی ٹینے نہیں آشے، ایک گناہ آرک گناہ ٹینے نہیں آشے، একটা খারাপ কাজ করলে ঢাকতে একশো মিথ্যা কথা কইতে হবে, নাউজুবিল্লাহ। তো জামাতের সাথে নামাজ পড়া একটা ভালো কাজ, আমাদের নবীজির তরিকা। আল্লাহ এটারও তৌফিক দিলেন, আবার সেই সাথে দিনের কিছু আলোচনা, দিনের কিছু ফিকির, তার জন্য বসার তৌফিক দিলেন। এইখান থেকে যে কথাগুলো আমরা শুনব, ওই কথাগুলো থেকে আরো অনেক নেক কাজের দরজা খুলবে, আরো অনেক নেক কাজ বুঝে আসবে, এই এক নেকি থেকে আর এক নেকি। আল্লাহর নিয়ম এটা। তো আমার গলায় যেহেতু সমস্যা, কথা বলতে কষ্ট হয়, এজন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের খেদমত পেশ করতে চাই। প্রথম কথা হল, আমাদেরকে আসল বাড়ি থেকে বিদেশে পাঠানো হয়েছে, আসল বাড়ি জান্নাতে। দুনিয়াটা কি? বিদেশ। এখানে একটা ভিসা দিয়ে পাঠানো হয়েছে, ভিসার মেয়াদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। ভিসার মেয়াদ কত? আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70 বছর, 60 থেকে 70। ভিসা কত তাও বলেছে। বিদেশে মানুষ কেন যায়? বিদেশে এর জন্য যায় কিছু ডলার রিয়াল সংগ্রহ করতে পারবে, ওইগুলো নিয়ে যখন দেশে ফিরবে, একটা বাড়ি বানাবে, একটা ব্যবসা চালু করবে, বাকি জিন্দগি আরামে থাকবে, এই জন্য বিদেশে যায় চাকরি বাকরি করতে, ঠিক কিনা? আমাদেরকেও যে পাঠানো হয়েছে ওই একই উদ্দেশ্যে, এখান থেকে কিছু ডলার নিতে হবে, রিয়াল নিতে হবে। সে ডলার আর রিয়ালের নাম হল ইমান আর আমল, নেক কাজ। ইসমু হাযা দালাল আল ইমান আল আমালুস সালিহা, হাযা হুয়া রিয়াল, হাযা হুয়া দালাল। নাখুযু মিন হাযিহি দুনিয়া ওয়া নাশতারি বিহিল জান্নাহ মিন রাব্বিনা সুবহানাহু ওয়া তাআলা। কিছু ডলার নেওয়ার জন্য পাঠানো হয়েছে। যারা এটা বুঝতে পারছে তারা নিজের হায়াতটাকে, সময়টাকে খুব চিন্তা ভাবনা করে এমন ভাবে খরচ করতেছে যে একটা মুহূর্ত বেকার না যায়, খুব চিন্তা ভাবনা করতেছে। যে ছেলে জানে কালকে তার ফাইনাল পরীক্ষা, কালকে তার ফাইনাল পরীক্ষা, আল ইমতিহানুল হাওলি গদান, জানে সে কি পড়া বাদ দিয়ে গেমস খেলবে? কালকে সকালে ফাইনাল পরীক্ষা, পাশ করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ফেল করলে রিক্সা চালাইতে হবে, ফেল করলে রিক্সা চালাইতে হবে। এই ছেলেটা পরীক্ষার তৈরি বাদ দিয়ে গেমস খেলবে, বিশ্বকাপ দেখবে, ক্যারাম বোর্ড খেলবে, ক্লাবে আড্ডা দিতে যাবে, যাবে পরীক্ষা। আমাদের তো এই অবস্থা, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত চলে আসবে, যে কোনো মুহূর্তে বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে। এই 60-70 বছর সবাই পাবে না, অনেকে আগে চলে যাবে, দু চারজন পরেও যাবে। যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসবে, আসলেই সামনে পরীক্ষা। কবরে পরীক্ষা হবে না, মার রব্বুক আমা দিনুক আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই পরীক্ষা। তোমার পাল্লেওয়ালা কে ছিল, দোকান না মকান না চাকরি না জমিন? যদি ইমানের মেহনত না থাকে, দিনের লাইনে মেহনত না থাকে, বুদ্ধি খাটায় কোন জব দেওয়া যাবে না। কবরের মধ্যে বুদ্ধি খাটায় জব দেওয়া যাবে না। যারা মেহনত করছে, ইমান বানাইছে, ইমান পৈতৃক সূত্রে হয় না, ইমান পৈতৃক সূত্রে হয় না। বাপের ইমান বাপকে শিখতে হবে, ছেলের ইমান ছেলেকে শিখতে হবে, মায়ের ইমান মাকে শিখতে হবে, মেয়ের ইমান মেয়েকে শিখতে হবে। কারণ একজনের ইমান দ্বারা আর একজনের ফায়দা হবে না। নবীজি কত বড় মমিন ছিল, ওনার থেকে বড় মমিন আছে? ওনার ইমান দ্বারা ওনার চাষা আবু তালেবের কোন ফায়দা হবে? অথচ নবীজির অনেক খেদমত করছে, অনেক খেদমত করছে, কাউকে নবীজির কাছে ঘেঁষতে দেয় নাই, কোন দুশ্মনকে নবীজির কাছে আসতে দেয় নাই, একাই মোকাবেলা করছে। নবীজির এত খেদমত করছে, কিন্তু মৃত্যুর সময় নবীজি কইছে যে কালেমা পড়েন চাচা, আমি আপনাকে বেহেশতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আবু জাহাল কইছে যে আবু তালেব খবরদার খবরদার, এই জিন্দেগির শেষ মুহূর্তে বাপ দাদার ধর্ম ত্যাগ করো না। এই সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করলে মহিলারা তোমাকে বকা দিব, মহিলারা গালি দিব, কাপুরুষ কইব, এই দুই রকম দাওয়াত চলছে। বুখারী শরীফের হাদিস, উনি বললেন ভাতিজা আমি জানি তোমার দিন ঠিক, কোন সন্দেহ নেই আমার, আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি কুল্লিহিম, পুরো পৃথিবীর মধ্যে তোমার দিন ঠিক, সাক্ষী দিচ্ছে। লাউলাল মালামাতু আও হাজারু মাসাব্বাতিন লাওয়াজাতানি বিযালিকা সামহাম মুবিনা, মহিলাদের গালির ভয় যদি না থাকত, দিল খুলে আমি তোমার ধর্ম গ্রহণ করতাম, পারলাম না। উনি বললেন পারলাম না, তোমার ধর্ম ঠিক, আমার বিশ্বাস আছে। বিশ্বাস থাকলে কি ইমান হয়ে যায়? আবু তালেবের বিশ্বাসের কোন কমি আছে? তো ইমান তো হল না, ইমান তো হয়। বিশ্বাস থাকলে হবে, স্বীকার করতে হবে, অন্য সমস্ত দিনকে বাতিল বলতে হবে, শুধু ইসলামকে স্বীকার করলে হবে না। ইসলাম বাদে কোরআন নাজিল হওয়ার পরে ইসলাম বাদে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। কুল্লুল আদিয়ান বাতিলা বাদা নুজুলিল কোরআন ওয়া হাযিহিল আকীদা মিনাল ঈমান, সব বাতিল হয়ে গেছে, এটা ঘোষণা করতে হবে। সব অনেক মুসলমান ভাই আছে, তারা মনে করে কি ইসলাম মানলে আমরা বেঁচে যাব, হিন্দুরা যদি বেদ মানে ওরাও যাবে, খ্রিস্টানরা যদি বাইবেল মানে ওরাও যাবে, ইহুদিরা যদি তৌরাত মানে ওরাও বেঁচে যাবে, ধর্ম তো সব এক বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কোরআন নাযিল হওয়ার পরে সব বাতিল। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, কোন ধর্ম চলবে না। আর এক আয়াত আসছে ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য যে কোন ধর্ম যে নিয়ে আসবে আল্লাহ বলতেছেন পশ্চিম কাল ওটা কবুল করা হবে না। আজকাল অনেক পীর পাওয়া যেতেছে, পীর যারা বলে যে তোমাদের মুসলমান হওয়ার দরকার নেই, তোরা যার যার ধর্মে থাকো, আমার অজিবা পড়ো, তোরা সবাই স্বর্গে চলে যাবে, মুসলমান হওয়ার দরকার নেই, ওই পীরের অজিবা পড়লে সবাই বেসতে চলে যাবে। এই পীরের ইমান আছে, এর ইমান আছে যে বলতেছে মুসলমান হওয়ার দরকার নেই, তার অজিবা পড়লে সবাই বেসতে যেতে পারবে, এই পীরের ইমান আছে, বেঈমান হয়ে গেছে। ইসলামে এর কোন অংশ নেই, কোন অংশ তো। প্রথম কথা এটা যে আমরা বিদেশে আছি, কোথায় আছি, আবার সবাইকে আসল বাড়িতে ফিরতে হবে, জীবনের হিসাব দিতে হবে, যে ডলার নিয়ে গেছে ইমান আমল আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, যে ডলার নিয়ে যায় নাই ইমান আমল নিয়ে যায় নাই, এখানে খালি গাড়ি বাড়ি গাড়ি বাড়ি, সারাদিন ডলার ডলার করছে, ডলার ডলার করছে, ইমান শেখে নাই। ইমান ইমানের ব্যাপারে অনেকগুলো কাজ, সহি ইমান শেখো, তোমার ইমানকে শেরেক মুক্ত করো, শেরেক মিশে থাকলে ওই ইমানের দাম নেই। যারা মাজারে মাজারে ঘোরে, মাজার থেকে অনেক কিছু হবে মনে করে, এদের ইমানে শেরেক, ওই ইমান বাতিল, শেরেক মুক্ত করতে হবে। আরেকটা কাজ হল ইমানকে মজবুত করতে হবে, পাকাপোক্তা করতে হবে, দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে পাহাড়ের চেয়ে শক্তিশালী করতে হবে, পাহাড় হেলতে পারে, মমিনকে তার বিশ্বাস থেকে ফেলানো যাবে না, এরকম মজবুত। কেন মজবুত ইমান লাগবে, দুই কারণে। একটা কারণ হল ইবলিস ওত পেতে বসে আছে আমাদের ইমান ছিনতাই করার জন্য, যেরকম বিভিন্ন মোড়ে মোড়ে ডাকাত বসে থাকে না, ডাকাত আমাদের টাকা পয়সা লুট করার জন্য, ওরকম ইবলিস বসে আছে ইমান লুট করার জন্য, বিপদ আপদের সময় ইমান লুট করে ফেলে। একজনের একটা ছেলে ছিল মাত্র, মরে গেছে। ইবলিস বুঝায় দেখছ তোমার আল্লাহর কোন বিচার আছে? কত মানুষের দশ বারোটা ছেলে আল্লাহ ওইগুলো চোখে দেখলো না, তোমার মাত্র একটা এইটা আল্লাহ চোখে পড়লো, তুমি তো সারা জীবন নামাজ পড়লা, আল্লাহ বিল্লাহ করলা, তবলিগে চিল্লা দিলা, কি ফায়দা হয়েছে তোমার? ক্ষমা খা এই ইবলিসে সব এই দুর্বল পয়েন্টে আমার ছেলে মারা গেছে, আপনার দোকান আগুনে পুড়ে গেছে দোকান, এসব মুহূর্তে সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ খাড়া করে, খাড়া করে আপনার ইমানটাকে লটর পটর করে দেয়। অনেক মানুষ মন খারাপ করে, ঠিকই তো, আমি এতদিন নামাজ পড়লাম, আল্লাহ আমার দোকানটা পোড়াই দিল, তাহলে আমার নামাজ পড়ে কি লাভ হল? বলেন নামাজ, এই যে আপত্তি করলো আমার নামাজ পড়ে কি লাভ হলো, সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে গেছে। তো পাকাপোক্তা ইমান না হলে এরকম বিপদের সময় ইবলিস কি করে? ইমান লুণ্ঠন করে নিয়ে যায়, ইমান লুণ্ঠন করে নিয়ে যান। ইবলিসের এই প্রচেষ্টা জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে, যতক্ষণ আমরা ইমান নিয়ে দুনিয়াতে না যাব ইবলিসের এই চেষ্টা থাকবে। আর একটা কারণে মজবুত ইমান লাগবে, স্বয়ং রব্বুল আলামিন পরীক্ষা দিবেন। আপনি একটা মাটির পাতিল কিনতে গেলে একটু বাজারে দেখেন না, আপন করবেন, আপন পরীক্ষা করে আপন করবেন না? একটা জামার কাপড় কিনতে গেছেন, কয়েক দোকান ঘোরেন না, এই কাপড়টাকে আপনি আপন করবেন, পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে দেখে বুঝে কোনটা সুন্দর কোনটা টেকসই দেখবেন না? আমরা কোনো কিছু আপন করতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করি, আল্লাহর এই ফর্মুলা, আল্লাহ যে কাউকে আপন করবে টোকা দিয়ে দেখবে। আম হাসিব তুম আং তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম مَثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ আল্লাহ বলতেছে তোমরা এমনি বেস্ট চলে দেবা, তোমাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হবে না। আর একাতে বলছে তোমরা কি ধারণা করছো পড়লেই বেশ পড়লে আর পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহুল্লাহীন সদকু অলয়াল কাবিবিন, আমি মাওলা অবশ্যই পরীক্ষা নিব কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে আমার আসল আসে কে নকল আসে আমি দেখব, কে রক্ত দেওয়া মজনুন আর কে হালুয়া খাওয়া মজনুন আমি দেখব। না দেখে খালি আমি আল্লাহ ছাড়া বুঝি না, আল্লাহর কোনো অগাধ বিশ্বাস, এইসব মুখের বাকোয়াস, মুখের দাবির উপর আল্লাহ কি দিবেন? টোকা দিয়ে দেখবেন, বিপদে ফেলে দেখবেন, কি বলেন আপনি? বিপদে পড়ার পরে কি বলেন? বদ্দিন লোকেরা বিপদে পড়ে আল্লাহকে ছেড়ে যায়গা, তাই এই আল্লাহ আমার দরকার নেই না, যে আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করলো না, সেই আল্লাহর জন্য নামাজ পড়ে লাভ নেই। বলে নাউজুবিল্লাহ। সত্যিকার যারা আল্লাহওয়ালা তাদেরকে যত বিপদ দেওয়া হোক, যত ভাবে পরীক্ষা করা হোক, এরা আল্লাহর দরবার ছাড়বে না। আল্লাহ তোমার যেভাবে মনে চায় পরীক্ষা করো, আমার তো আর কোনো মাওলা নেই, আমার তো আর কোনো মাওলা নেই, আমার তো আর কোনো দরবার নেই, আমি কোথায় যাব? আমার যদি বাপ মা মরে যায়, আমার যদি বিবি বাচ্চা মরে যায়, আমার যদি ব্যবসা নষ্ট হয়ে যায়, আমার যদি বাড়িখানা পড়ে যায়, পুড়ে যায়, তাহলে আমি আছি? বাপ মাও নেই, ছেলে পেলেও নেই, দোকানদারিও নেই, চাকরিও নেই, আমি তো কোথায় যাবো? আমি আমাকে আর একটা আল্লাহ আছে, আল্লাহ তুমি আমার মাওলা, যেভাবে আমাকে দেখো আমি তোমার দরবার ছেড়ে দেব, তোমার দরবার আমি ছাড়বো না, আমার আর কোনো মাওলা নেই, আমার আর কোনো দরবার নেই। সে আল্লাহকে ছাড়ে না, যত বিপদ হোক আল্লাহকে ডাকে, যত বিপদ হোক না সে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এবং তার চোখ দেওয়া তো পানি আসে, দিল খুশি, চোখ দিয়ে পানি আসে, দিল কি খুশি, কারণ সে প্রত্যেকটা বিপদে আখেরাতের বড় বড় নিয়ামত দেখতে চায় পায়। এই যে বিপদটা আমার আসছে, আমার শিশু মারা গেল, এই শিশু হাসরের ময়দানে আমার জন্য জোরদার সুপারিশ করে বেচতে নিয়ে যাবে। প্রত্যেকটা বিপদের মধ্যে সে বড় বড় নিয়ামত দেখে, রহমত দেখে, যেগুলো আপনি আমি বিপদ বলতেছি, মুসিবত বলতেছি, ওইগুলো তার নজরে রহমত। আপনার আমার নজরে যেটা মুসিবত, তার নজরে কি রহমত? মুসিবত রহমত হতে পারে না। এই যে ডাক্তাররা অপারেশন করে, কেটে ফেলে, তো বাহ্যিক ভাবে মুসিবত না, পাও কেটে ফেলছে, মুসিবত না, কিন্তু রহমত কিনা? এই অপারেশনটা না হলে পুরা শরীর পচে যেত, মরে যেত। দেখতে মুসিবত কিন্তু আসলে কি রহমত। এই ব্যাপারে তারা বিস্তারিত জানতে চান, মুসিবত আবার রহমত হয় কেমনে? আমার লেখা প্রায় ৪০টা বাংলা কিতাব আছে, কয়টা? এর মধ্যে একটা কিতাবের নাম হলো বিপদ আপদে বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার। বিপদ আপদ বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার, এতে পড়েন। এই সংক্ষিপ্ত বয়ানে তো বলা মুশকিল। তো দেখবেন মুসলমানের কোনো বিপদই নেই, কোন বিপদই নেই, প্রত্যেকটা বিপদ রহমত। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক, যিনি মাওলানা আশরাফ আলী থানভি সাহেবের বাগানের একটা ফুল, আশরাফ আলী, তিনি এই বালা মুসিবত বুঝাইতে দে একটা উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ? একজনের মাথায় একটা ঢিল লাগছে, ঢিল হালকা কষ্ট পেয়েছে, পরে দেখা যায় পুটলার মতো দেখা যায়, পুটলা দেখি পুটলা কি, পরে পুটলাটা খুলছে, খুলে দেখে এর মধ্যে ৫,০০০০ টাকা, আর ওর নাম মাথায় লাগছে, ওর নাম লেখা, এই টাকাটা আপনার জন্য হাদিয়া। নাম প্রকাশ করতেও অনিচ্ছুক। পটলার মধ্যে 5 লাখ টাকা আর যার মাথায় লাগছে ওই লোকটার নাম লেখা, আবার নিচে লেখা কি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এই যে মাথায় সামান্য ব্যথা পাইল, পরে দেখলো যে না এটা ব্যথা না, এটা 5 লাখ টাকা তার জন্য হাদিয়া। তাহলে মুসিবত আছে না রহমত হয়ে গেছে? মুসিবত আছে না রহমত হয়ে গেছে? বরং সে তাকাতাকি করবে, চারিদিকে তাকাতাকি করবে আর একটা ঢিল লাগে কিনা। আর একটা ঢিল যদি লাগে আর 5 লাখ টাকা পাওয়া যায় তাহলে ছোটখাটো একটা বিল্ডিং দেওয়া যাবে। তাহলে মুসিবত কি হয়ে গেল? মুমিনের প্রত্যেকটা মুসিবত এই হালা, এর মধ্যে এত সব আল্লাহ রাখছে, ওই সবের দিক যদি আপনি তাকান তাহলে কি রহমত। যাই হোক, বাহ্যিক ভাবে বিপদ, আল্লাহ কিছু বিপদ দিবেন, যে আপনি আল্লাহকে ছেড়ে চলে যান না আল্লাহকে ধরে থাকেন, এটা আল্লাহ দেখবেন। তখন যদি আপনি আমি ইমানের জন্য মেহনত করে থাকি তাহলে আমরা মন খারাপ করে চলে যাব না, আমরা মজবুত হয়ে থাকব। আল্লাহ আমার আর কোন দরবার নেই, তুমি আমার মাওলা, তুমি আমার মাওলা, আমাকে যেভাবে পরীক্ষা নাও আমার কিছু বলার নেই, তুমি আমার মাওলা, আমি কোন সময় তোমার দরবার ছাড়ব না। একটা কুত্তাকে যদি আপনি কয়েকদিন হাড্ডি দেন, কয়েকদিন হাড্ডি দেন, এই কুত্তা আপনাকে মনিব স্বীকার করে এবং সে আপনার দরজা থেকে যাবে না, দরজা থেকে যাবে না, এমনকি লাঠি একখান নিয়ে পিটান তাও যাবে না। সে বুঝতেছে যে এই লোকটা আমার মনিব, মনিবের পিটানোর অধিকার আছে, আমার তার দরবার ছেড়ে দেওয়ার অধিকার নেই। মনিবের পিটানোর অধিকার আছে, আমার তার দরবার ছেড়ে দেওয়ার অধিকার নেই। কুত্তা এটুক বুঝে, কুত্তা যার আকল নেই, আর আমরা তো আশরাফুল মাখলুকা। তাহলে ইমান যদি মজবুত না হয় একদিকে ইবলিস চিন্তাই করে নিয়ে যাবে, আর একদিকে আল্লাহ যখন পরীক্ষা নিবে আমরা ফেল করব। এই জন্য ইমান কি করতে হবে? মজবুত করতে হবে। মজবুত করার তরিকা কি? ইমানের দাওয়াত লাগাইতে হবে। প্রত্যেকটা জিনিসের তরিকা আছে। আপনি ভাত রাঁধবেন এর তরিকা ভিন্ন, পাতিলের মধ্যে চাউল দিয়ে পানি দিবেন, আবার মুড়ি বানাইবেন মুড়ি ওর তরিকা ভিন্ন, ভাত রান্ধার তরিকা দিয়ে মুড়ি হবে না, আবার চিড়া বানাইবেন এর তরিকা ভিন্ন, খই বানাইবেন এর তরিকা ভিন্ন, একটা তরিকা দিয়ে আনতে হবে, ভাত পাক করার তরিকা দিয়ে খই হবে ঠিক। দিনের ব্যাপারে তরিকা আছে। একটা লোক ইমান মজবুত করতে চায়, তরিকা কি? তো ইমানের দাওয়াত দাও। ওই লোকগুলো হেদায়াত পাক বা না পাক, আল্লাহ তোমার ইমানকে মজবুত করে দিবে। তুমি যাদেরকে দাওয়াত দিলা
তাদের কিসমতে হেদায়েত থাকলে পাবে, না পাইলে না পাবে, কিন্তু তোমার সর্বাবস্থায় লাভ হবে, তোমার ইমান কাল্লা মজবুত করে দিবেন, পাহাড়ের মতো মজবুত করে দিবেন। সাহাবায়ে কেরাম ইমান কিরকম ছিল? আলী বলছেন রাজিয়াল্লাহু তাআলা তো, জান্নাত জাহান্নাম যদি আমাদের সামনে করা হয় আমাদের ইমান আর বাড়বে না। তাদের ইমান কিরকম ছিল? বাঘের কান ধরে থাপ্পড় মারছে, এই বেটা রাস্তা বন্ধ করে দিয়েছিস কেন? আমরা দেখতে পারবো বাঘের সামনে? যুদ্ধের ময়দানে খালেদ ইবনে ওয়ালিদ পুরা বিষের বোতল খেয়ে ফেলছে কাফের কাছে নিয়ে, তো কাফের ধরা পড়ছিল যুদ্ধের ময়দানে, ওর কাছ দেখে একটা বোতল, ওটা খাইতে শুরু করছিল। এটা খাইলে কি হয়? এটা খাইলে মানুষ মরে যায়। আমি তো তোমার সাথে পারলাম না, আর তোমার হাতে খুন না হয়ে নিজেই মরি। তো খালেদ ইবনে ওয়ালিদ জজবা এসে গেছে, এটা খাইলে মরে নাকি? খেয়েছে, কিচ্ছু হয়নি। সাদ ইবনে আবি ওয়াক্কাস পুরা বাহিনী নিয়ে নদীতে নেমে গেছে, পুরো বাহিনী নিয়ে নদী পার হয়ে গেছে, পানির স্রোত চলতেছে, পানির উপর দিয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ার নামে চিঠি লিখছে। কার নামে? এই নীল দরিয়া আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে আমি আল্লাহর বান্দা ওমর বলতেছি প্রবাহিত হও, তার না হলে তোমার পানি লাগবে না। মিশর তখন প্রথম ফাটা হয়েছিল, ওরা কি করত, ওই চৈত্র মাসে পানি কমে যেত, তখন একটা অবিবাহিত কুমারী কুমারী মেয়েকে খুব সাজায় গুছায় ওই নীল দরিয়ায় ডুবাই দিত, নীল দরিয়ায় ডুবাই দিত, দিলে তার পরের দিন সকালে দেখা যেত পানিতে ভরে গেছে, পানিতে ভরে গেছে। এখন মিশর যখন মুসলমানদের হাতে আসলো, ওখানের গভর্নর ছিলেন আমর ইবনুল আস, গভর্নর কে? লোকেরা ওনাকে বলল, হুজুর এই নীল দরিয়া তো চৈত মাসে শুকায় যায়, আমরা তো এই করি, এখন আপনারা আসছেন, আমরাও মুসলমান হয়ে গেছি, এখন কি করতে হবে, আগেরটা করবো না আপনি কি বলেন? আমরা আস বললেন, তো নিষ্পাপ মেয়েকে ডুবাই দেওয়া হবে, এটা ইসলাম কখনো স্বীকার করে না, ইসলাম কোন অবস্থাতেই যুবতী ডুবানো যাবে না। কি করতে হবে সফল করো, আমি আমিরুল মুমিনের কাছে চিঠি পাঠাই, চিঠি পাঠাইল আমিরুল মুমিনিন, আর এক চিঠি পাঠাইল নীল দরিয়ার নামে, আর বললেন যে তারিখ ওরা যুবতী ডুবায় ওই তারিখ আমার চিঠি ডুবাও, ওই তারিখ আমার চিঠি ডুবাও। মানুষ হয়রান, মিশরের লোকেরা হয়রান, নীল দরিয়া এই খলিফাতুল মুসলিমের চিঠি কেমনে পড়বে, নীল দরিয়া খলিফার চিঠি কেমনে পড়বে, সবাই আটসাইজ। এই চিঠি ডুবানো হলো, সকালে ফজর নামাজ পড়ে সবাই চলে আসছে নীল দরিয়ার কিনারে, পানি আসছে কিনা, এসে দেখে কানায় কানায় পানি ভর্তি, পানি ভর্তি। কি পরিমাণ ইমান থাকলে নীল দরিয়ার নামে চিঠি লেখা যায়? হ্যাঁ, দুর্বল ইমান দিয়ে লেখা যায়? এই জন্য ইমান মজবুত লাগবে, আর মজবুত করার পদ্ধতি হল ইমানের লাইনে, দাওয়াতের লাইনে, মেহনত করতে হবে, অন্য ভাইকে দাওয়াত দিতে হবে। যত দাওয়াত দিবেন কারো কোনো ফায়দা হোক না হোক আপনার আমার ফায়দা হবে, ইমান মজবুত হয়ে যাবে। ইবলিস ইমান চিন্তাই করতে পারবে না, আল্লাহ যতবার পরীক্ষা নিক পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। এই জন্য ইমানকে মজবুত করতে হবে। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো অনেক লোকই বোঝে না যে কি কয়ে আয়াতে, ডাক দিল মমিনকে আবার কত দিয়ে ইমান আনতে, কত ইমান আনছে বেটা, ডাক দিল কারে, আল্লাহ ডাক দিল কাকে, আবার তারা ইমান আনতে করছে। তো ইমান আইনেই তো মমিন হয়েছে, ইমান আইনেই তো কি হয়েছে, আবার কি হবে। আয়াতটা খেয়াল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মমিন ইমান আনবে কেমনে? তাফসিরে লেখে এখানে মমিনকে ইমান আনতে বলা হয় নাই, এখানে মমিনকে তার ইমান পাকা পোক্তা করতে বলা হয়েছে। ইমান তো আনছেই, এখন কাজ কি, পাকা পোক্তা করা, পাহাড়ের মতো মজবুত করা। শুধু এই আয়াতে না, বিভিন্ন আয়াতে মমিনকে ইমান আনতে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে ডাক দিল কারে, মুমিনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনকে ডাক দিছে, আবার কি করতেছে, তুমিনুনা বিল্লাহ, তোরা আল্লাহর পরে ইমান আনবে, ইমান আনছে আবার আনবে কেমনে, আবার আনবে কেমনে। ওই তুমিনুনা মানে ইমান আনা না, ওই তুমিনুনা মানে ইমানকে মজবুত করো, কেমনে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হও, ইমানের দাওয়াত লাগাও, তো ইমান মজবুত হয়ে যাবে। এলো তরিকা, তাহলে সহি ইমান আনতে হবে, ইমানকে শেরেক মুক্ত করতে হবে, ইমানকে পাকা পোক্তা করতে হবে। চার নম্বর কাজ, এই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। এক সেকেন্ডের জন্য আপনি বলতে পারবেন না আমি ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষ থাকতে পারবেন না, ইমানের পক্ষে থাকতে হবে, মৃত্যু পর্যন্ত ইমানের পক্ষে থাকতে হবে, এক সেকেন্ডের জন্য নিরপেক্ষ নেই। এটা দলিল কি, إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا তারা ইমান আছে, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকছে, ইমানের উপরে নিরপেক্ষ হয় নাই, নিরপেক্ষ হয় নাই। تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ তাদের মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে, তাকে স্বাগতম জানানোর জন্য 500 ফেরেশতা আসবে। আজকে কি বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, পরেশান হইও না, ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আর তোমার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছিলেন, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। কোন ভুয়া ওয়াদা করা হয় নাই, সত্য ওয়াদা করা হয়েছে। মৃত্যুর আগে ওই ঘোষণা ফেরেশতারা আপনাকে শোনাই দিবে, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوْعَدُونَ نحن أولياؤكم في الحياة الدنيا
أمرا الدنيا تتما تشهد سلام شب شمائي مؤمن الشهد فرشتاز
وفي الآخرة কবরে হাসরে আমরা তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ।
এবং ওই জান্নাতের সুসংবাদ নাও, ওখানে যা চাইবা তাই পাইবা, যা তোমার মনের কিনারে আসবে সাথে সাথে হাজির। এটা কখন পাওয়া যাবে? ইমানের পরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। এক সেকেন্ডের জন্য ইমান থেকে আলাদা হওয়া কথা শুরু করছিলাম যে আমরা দুনিয়াতে আসছি, এটা বিদেশ। কি বিদেশ? বিদেশে কেন আসছি? ডলার নিতে। ওই ডলারের নাম কি? ইমান রাম। এই ডলারটা নিতে আসছি, এই ডলার নিতে আসছি। এই ডলার যে নিবে সে কামিয়া, সে বুদ্ধিমান। আর এই ডলার যে নিল না, ইমান আমলের ডলার যে অর্জন করে নাই, এর জন্য সময় বের করে নাই, সে কি বুদ্ধিমান? নির্বোধ।
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
এই হাদিসে বলা হয়েছে বুদ্ধিমান তাকে বলা হবে যে নিজের প্রবৃত্তকে, খায়েশাতকে কন্ট্রোল করছে, নিজের খায়েশ অনুযায়ী আমল করে না। আল্লাহর হুকুম থাকে তাহলে করে, যে খায়েশ গুলো আল্লাহ জায়েজ করছে এটা করে, আর যে খায়েশ গুলো আল্লাহ অনুমতি দেয় নাই করে না। ওখানে নফসকে, খায়েশাতকে কন্ট্রোল। আর একটা গুণ কি জ্ঞানী হওয়ার জন্য? আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরের জিন্দগির জন্য দুনিয়ায় থেকে প্রস্তুতি নিয়ে নাই। মৌতের পরের জিন্দগির জন্য, দুনিয়ার জিন্দগি তো শর্ট, ওই জিন্দগি শুরু আছে শেষ নেই, ওই জিন্দগির তৈয়ারি ওই জিন্দগিতে দেয় নেওয়া যাবে না, ওই জিন্দগির তৈয়ারি এখন নিতে হবে, পরকালের জিন্দগির তৈয়ারি এখন নিতে হবে, ওইখানে হবে না কিছু। তো আল্লাহ তাআলা বুদ্ধিমানের সংজ্ঞা দিচ্ছেন যে তার মনের খায়েশাতকে কন্ট্রোল করে, বৈধ হলে ওই খায়েশাত মিটায়, অবৈধ হলে মিটায় না, এই একটা। আর তাহলে মৃত্যুর পরের জিন্দগির জন্য প্রস্তুতি নেই। কি প্রস্তুতি? এই আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, দাওয়াত ও তবলিগের মেহনত, দাওয়াতুল হকের মেহনত, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত বাস্তবায়ন করা, প্রত্যেকটা কাজে নবীর সুন্নতকে, যে কোনো কাজ আমরা করতেছি, যে কোনো কাজ, এই কাজটার এক এক দেশে একটা তরিকা আছে, এক এক দেশে, কিন্তু আমরা কোনটা মানব? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলে গেছেন, দেখাই দিয়ে গেছেন, ওটা মানব। এটাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বলা হলো আমার সবকিছু আমার আল্লাহ,
আমার সবকিছু কে? বিবিও আপন না, কেউ আপন না, হাসরের ময়দানে সব ভাগবে, সব ভাগবে। সবচেয়ে আপন কে? এবং সমস্ত ক্ষমতার মালিক তিনি, তার অর্ডারের বাইরে কিছু হবে না, কারো কোনো ক্ষমতা নেই, কেউ আমাকে উপকার করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, কেউ আমাকে ক্ষতিও করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে বহু তরিকা আছে, কোন তরিকা মানি না। সবচেয়ে ভালো তরিকা কোনটা? উত্তম তরিকা কোনটা? ইসলাম, নবীর তরিকা। এই কাজটা সুন্দর হয়েছে কখন বলা হবে? আপনার এই কাজটা খুব সুন্দর হয়েছে কখন বলা হবে? যখন আপনার কাজটা নবীর তরিকায় হবে, আপনি উজু করছেন নবীর তরিকায়, বলা হবে খুব সুন্দর উজু হয়েছে। আপনি নামাজ পড়ছেন নবীর তরিকায়, ঠিক এইভাবে হাত তুলছেন, দেখছেন এইভাবে না, এইভাবে না, এইভাবে না, এইভাবে। আল্লাহ আল্লাহ অনেকে আপনি করে আল্লাহ তো নামাজ যদি সুন্নত তরিকায় আপনি পড়েন, বলা হবে সুন্দর। সুন্নত হইলে সুন্দর বলা হবে। আপনার মেয়ের বিয়ে হয়েছে সুন্নত তরিকায়, কোন অপব্যয় অপচয় হয় নাই, কোন গান বাদ্য হয় নাই, কোন ভিডিও করা হয় নাই, বলা হবে আপনার মেয়ের বিয়েটা খুব সুন্দর। সুন্দর মানে নবীর তরিকা, এর বাইরে কোন সুন্দর নেই, সুন্নতের বাইরে কোন সুন্দর নেই। কিন্তু আজকে আমরা অধিকাংশ কাজ নবীর তরিকার বরখেলাপ করি, পারিবারিক চাপে, বংশীয় চাপে, আত্মীয় স্বজনের চাপে আমরা নবীর তরিকাকে দাফন করে দিই। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা নবীর তরিকা নিজে আমল করো, দুনিয়াবাসীকে দাওয়াত দাও, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সে দায়িত্ব পালন করি নাই। আমরা মুসলমানেরা নবীর তরিকাকে জবাই করতেছি, মুসলমানরা নবীর তরিকাকে জবাই করতেছি। দাড়ি কাটলো নবীর তরিকা জবাই করে নেই? যার ঘরে টেলিভিশন আছে সে নবীর তরিকাকে দাফন করে নাই, তার ঘরে দাফন করে দিছে। টেলিভিশন হলো শয়তান, শয়তানের ধর্মকে কায়েম করছে আর নবীর সুন্নতকে দাফন করে দিচ্ছে, দাফন করে দিচ্ছে। কি দায়িত্ব ছিল, করতেছে কি দায়িত্ব ছিল? তুমি তো সুন্নত চলবা, দুনিয়ার মানুষকে সুন্নতের দাওয়াত দেবা, আমরাও চলি না, কাউকে দাওয়াত দেই না, আমরা সুন্নতকে জবাই করি, আমরা সুন্নতকে দাফন করি। এই জন্য চতুর্দিক দিয়ে আমাদের উপরে বালা মুসিবত আসতে থাকে। আজকে রোহিঙ্গার উপরে মুসিবত আসছে, যদি আমরা দিনের কাজ না করি, ইমান আমলের মেহনত না করি, কোন অসম্ভব না, কালকে রোহিঙ্গা ওলাদের এই মুসিবত আমাদের উপর আসবে। ওরা তো পাশে একটা মুসলমান কান্ট্রি রয়েছিল, আমাদের পাশে কোন মুসলিম কান্ট্রি নেই। তিন দিক দিয়ে হিন্দু, আর এক দিক দিয়ে সাগর, বুঝলেন? সাগরে ডুবে মরা ছাড়া কোন উপায় নেই। এবং এটা আমার কথা না, এটা কোরআন। মুসলমান যদি আল্লাহর না হয়, আপনি ঘোষণা দিতেন আমি মুসলমান, মুসলমান যদি আল্লাহর না হয়, কেউ কাফের ঘোষণা দিয়ে উল্টাপাল্টা করলে আল্লাহ বেশি একটা রাগ হয় না, কেউ তো কাফের। কাফের ঘোষণা দিয়ে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, সাকমা, জৈন, হাবি, জাবি এগুলো ঘোষণা দিয়ে উল্টা পাল্টা করলে আল্লাহ বেশি একটা রাগ হয় না। ও তো আগের তো আমার দুশ্মন, কিন্তু আপনি নাম দিচ্ছেন মুসলমান, কাম করবেন ইবলিসের, এইটা আল্লাহ ছাড় দিবে না, এইটা আল্লাহ বরদাস্ত করবে। তো নাম মুসলমানের দিছো কেন? নাম দিলাম মুসলমানের, কাম করতেছে ইবলিসের কাফেরের মতো, এটা কেন? দুই নম্বরই কেন? এটা আল্লাহ মানবে না, এই মুসলমানকে আল্লাহ সাহায্য করবে না। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে সাহায্য করার ওয়াদা করছেন। وَكَانَ وَعَدًا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে সাহায্য করার ওয়াদা করছেন, কিন্তু আমরা মুসলমান হয়ে কাফেরের মতো কাম করি, চুলগুলো কাফেরের মতো। আজকাল দেখছেন চুল কাটে কেমনে, হ্যাঁ সাইড দিয়ে কাটে, উপরে খড়কুটার পাল্লা, গ্রাম দেশে খড়কুটার পাল্লা দিয়ে রাখেন ওরকম করে, এইগুলো চুল কাটার ডিজাইন কি এমন বিস্তৃত দেখা যায় মনে হয় জুতা দিয়ে পেটাইতে আরম্ভ করে, এটা কোন ডিজাইন হয়েছে? এই ইবলিস এদিকে পেশ করছে, ইবলিস এটা পেশ করছে, তারপরে চেহারার ভিতরে কোন নবীর তরিকা নেই, মস ছোট হইতে হবে, দাড়ি এক মুষ্টি হইতে হবে, এটা নবীওয়ালা চেহারা, এই চেহারার লোকরে আল্লাহ আজাব দিতে শরম পায় কবরে, এই চেহারার লোকরে আল্লাহ তাআলা কবরে আজাব দিতে শরম পায়, নবীওয়ালা চেহারা আছে আজকে মুসলমান ভাইদের মধ্যে? ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু, এখানে নেই। আবার প্যান্ট লটকে দিছে কোন পর্যন্ত? টাকনুন নিছে, টাকনুন নিছে পুরুষের জন্য কি জায়েজ আছে? তো মহিলাদের তরিকা, কাফেরদের তরিকা, টাকনুন নিছে প্যান্ট লুঙ্গি জুব্বা এগুলো ঝুলাই দেওয়া মহিলাদের তরিকা আর কাফেরদের তরিকা, মুসলমানদের তরিকা আল্লাহ ফ্যাশন করার জন্য এক হাত জায়গা দিয়েছেন, পুরুষদেরকে ফ্যাশন করার জন্য কতটুকু জায়গা দিয়েছেন? টাকনুর উপরে হাঁটুর নিচে, খুব ফ্যাশন করে নিষেধ। কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, কে বানা খুব ফ্যাশন করে এক হাত জায়গা দিয়েছে। কিন্তু ইবলিস কইল না এখানে ফ্যাশন হবে না, আল্লাহ এক হাত জায়গা দিতে এখানে কোন ফ্যাশন হবে না, ওই টাকনুন নিচে যেতে হবে, অত হাঁটুর উপর আসতে হবে, টাকনুন নিচে যেতে হবে না হয় হাঁটুর উপরে এসে হাফ প্যান্ট পরতে হবে, নিয়ে হাতে একটা বেদ নিতে হবে আর একটা কুকুর শিকলতে বেঁধে হাতে নিয়ে হাঁটতে হবে, হাফ প্যান্ট পরা, এক হাতে বেদ আর এক হাতে কুত্তা, এই নাকি আভিজাত্যের আলামত? বলেন আল্লাহ লানত এই আভিজাত্যের উপরে, এই যদি আভিজাত্য হয় কুকুর নিয়ে গেলে আধুনিকতা হয়, এই আধুনিকতার উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত। দেখেন ইবলিস কি করছে, এক হাতের মধ্যে ফ্যাশন করতে দিল না, ওর নিচে নিচ্ছে না হয় আল্লাহ হচ্ছে মোজ ছোট করো দাড়ি বড় করো, ইবলিস বললো না মোজ বড় বড় রাখো আর দাড়ি একদম মুন্ডাই ফেলো, আল্লাহর উল্টা, আল্লাহর উল্টা। অথবা রবি ঠাকুরের ডিজাইন করো, দাড়িও বড় মোজও বড়, এটা কি কবরে চলবে? রবি ঠাকুরের মডেল চলবে? ওকে কবরে মুসলমান ধরা হবে? রবি ঠাকুরের লোক হিন্দু, মোজ ছোট দাড়ি বড় এটা রসুল্লাহ চেহারা, কবরে যখন জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, নবীজিকে দেখায় জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে, যদি আপনার বডিতে সুন্নত থাকে আপনাকে কেউ সাহায্য করা লাগবে না, আপনি সাথে সাথে বলতে পারবেন ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনার কথা আলেমরা বলছে না, আমাদের নবীর মুখ ছোট ছিল, দাড়ি বড় ছিল, চুল এরকম ছিল, জামা এরকম ছিল, আলেমরা বলছে না, তার নিজের বডি তো আছে। নবীর কথা সে যেরকম শুনছিল সেও তো নিজেকে ওরকম মানাইছে না মানায় নাই মানাইছে, তাহলে নবীজিকে দেখলে চিনবে না, কেউ বলার দরকার নেই, সাথে সাথে চিনে ফেলবে যিনি আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার ভণ্ড পীরের দরবারে যাবেন না, পীরের নামে এখন যা আছে এর 15.5 আনা ভণ্ড, যত বাগি আছে সব ফোড়া, বাগির একত্র ফোড়া, যত পীরের নামে শুনে কি আছে, বাগি আছে, রাজার বাগি, দেওয়ান বাগি, কুতুব বাগি, কত বাগি যে আছে সব ইমানের জন্য বিস্ফোরণ। এইসব পীরের কাছে গেলে ইমান তো বাড়বে না, যা আছে তাও শেষ। ওরা কি সবক দেয় জানেন, এই ভণ্ড পীরেরা কি সবক দেয়, ওরা শিখায় তোমরা যারা আমার মুরিদ আছো তোমার দিকে যখন কবরে রাখবে সুমনকার লোকের আসবে, আসে মার রব্বু কমার দিন ওকেগুলো বলবে, তোমরা কোন জব তবে দেয় ঝামেলা, তোমরা খালি একটা কথা বলে দিও, আমরা লোকমান হুজুরের লোক, আমরা বেশি কিছু জানি না, বিশ্বাস শিখাই দিচ্ছে, তোমরা কোনো জবাবে দেবে না, খালি আমার নামটা বলে দিবা, আমরা লোকমান হুজুরের লোক, আমরা এই সমস্ত সল জব টব জানি না, দেখবা ফেরেশতা এমনি পালাবে, আমার নাম শুনলে কোন ফেরেশতা আসবে বলেন নাউজুবিল্লাহ। যেন নবীরা সাল্লিম সাল্লিম করতেছে, আল্লাহ হেফাজত করো হেফাজত করো, ওনার লোকমান হুজুরে সব সল জব করে দিচ্ছে। আবার কতগুলো ভণ্ড পীর আছে মহিলা মুরিদদেরকে বলে, হ্যাঁ তোমরা আমার চেহারা ভালো করে দেখে রাখো, হ্যাঁ হাসরে ময়দানে আমার তালাশ করে বের করবা, করে আমার কাছে কাছে থাকবা, আমি তোমাদের সবাই ঘাটটি বেঁধে আর করে দিব। উনি পার হইতে পারবে কিনা তার কোনো খবর নেই, উনি সব মুরিদানরা ঘাটটি বেঁধে পার করে দিচ্ছে। এইসব কথা তারা বলে, এত সস্তা জান্নাত যারা দেখায় তাদের কাছে যাবেন না, ওরা ইবলিস, সাক্ষাৎ ইবলিস। জান্নাতে তো মেহনত মুজাহাদা করে যেতে হবে, লোকমান হুজুরের নাম করে বেসতে যাওয়া যাবে না, তো ইমানের মেহনত করতে হবে, কোরআন সহি করতে হবে, নামাজ ঠিক করতে হবে, হ্যাঁ হালাল হারাম বেঁচে চলতে হবে, বাপ মার খেদমত করতে হবে, ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে, তখন জান্নাত হবে। জান্নাত তো একটা মুজাহাদার নাম, জান্নাত তো একটা কুরবানির নাম, যে সমস্ত পীরেরা কুরবানি ছাড়া আপনাদেরকে সস্তা বেসতে নাই ওদের কাছে যাবেন না, ওটা পীর না, ওটা ইবলিস, ইবলিস। তো বলতেছিলাম আমরা বিদেশে আসছি কি জন্য, ডলার নিতে, ইমান আর আমলের ডলার নিতে, কিসের ডলার, ইমান আর আমলের ডলার নিতে, কোথায় পাওয়া যাবে এই ডলার। আমি একটা হাদিস পড়ছিলাম, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا। হে আমার উম্মত, আমার মৃত্যুর পরে তোমরা অনেক দল দেখবা, অনেক রকম দল, সবাই তোমাদেরকে দাওয়াত দিবে, সবাই দাওয়াত দিবে, فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا, তোমরা কোন দলে দেবে না। মুসলিম শরীফের হাদিস আছে, মুসলিম শরীফ, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, একটা শব্দ দেবেন তো কই দেবা, তোমাদের কাজ হলো আলাইকুম বিসুন্নতি, কারা সুন্নত সুন্নত করতেছে, কারা সুন্নত সুন্নত করতেছে ওই দলে লেগে দেবা, আর দেখার দরকার নেই, খালি সুন্নত বলে। এই সুন্নত মানে জোরে চাই রেখা সুন্নত না, এই সুন্নত মানে নবীদের তরিকা, এই সুন্নত মানে নবীদের নবুয়ত পাওয়ার পরে এক নম্বর সুন্নত ইমানের দাওয়াত, নবীদের নবুয়ত পাওয়ার পরে এক নম্বর সুন্নত কি চালু করলেন, যে মুসলমান হয়েছে তারা দাওয়াতে লাগাই দিচ্ছেন, তাহলে এক নম্বর সুন্নত। এরপরে মেরাজ হলো, পাঁচ বক্ত নামাজ আসলো, এটা হলো হুজুরের দুই নম্বর সুন্নত হলো কি, আমি আগে বলছি জোহর ইসলামের সুন্নত ওই সুন্নত না, এখানে ওটা তো ফিকাবিদদের পরিভাষা, আপনারা যারা জানেন না কার পরিভাষা, ফিকাবিদদের। আর আমি যে সুন্নত বলতেছি হাদিসের পরিভাষা, নবী যত সুন্নত বুঝবে বলবে পুরা দিন বুঝতে হবে, নবী যত সুন্নত বলবে চতুর্দিক দাওয়াত দেবে, কোন দল দেবে না, কই দেবা আলাইকুম বিসুন্নতি সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতের কথা কারা বলে, আমার এক নম্বর সুন্নত ইমানের জন্য মেহনত, আমার দুই নম্বর সুন্নত নামাজের জন্য মেহনত, আমার তিন নম্বর সুন্নত কোরআন সহি করার জন্য মেহনত, কোরআন সহি করার জন্য মেহনত, এই হল সুন্নত। কি বুঝছেন সুন্নতের অর্থ, এইগুলো সুন্নত। এই সুন্নত বর্তমানে দাওয়াত তবলিগ দাওয়াত হকের মধ্যে পাওয়া যেতেছে, আর কোথাও আমরা দেখতে পাইতেছি না। হ্যাঁ, দাওয়াত তবলিগ দাওয়াতুল হক এবং হক্কানি ওলামায়ে কেরাম যে বয়ান করেন সেইখানে এই সুন্নত পাওয়া যেতেছে, এর বাইরে কোথাও পাওয়া যেতেছে না। হক্কানি ওলামায়ে কেরাম মজলিসে বসতে হবে, ওটা তো আমার আগে হুজুরে বলে গেল, খেয়াল করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাকুনু মাআস-সাদিকিন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, কেমনে তাকওয়া অর্জন করবা, কুনু মাআস-সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তাকওয়া এসে দেবে, সঙ্গ গুণের অঙ্গ ধরে, সঙ্গ গুণে তাকওয়াওয়ালার সাথে থাকবেন, তার দিলের থেকে আপনার দিলের মধ্যে তাকওয়া চলে আসবে। তাকওয়া কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে তাকওয়া চলে আসে। কোনো মাস সাদিকিন, আল্লাহ হক্কানি আলমের বয়ান যদি শোনেন, তারা ওয়াজ করে বিনিময় নেয় না, ওয়াজের বিনিময়কে জায়েজ মনে করে না, তাদের বয়ানে বসবেন। আর দাওয়াত তবলিগের মেহনত আমরা সময় দিব, দাওয়াত হকে সবকিছু হাতে কলমে দেখাই দেয়, উজু কেমনে করবেন, নামাজ কেমনে পড়বেন, সালাম কেমনে দিবেন, আমার তো সালাম সই নেই, সালাম আলাইকুম সালাম আলাইকুম হয় নাকি, তো শিখা আসসালামু আটা ক্লিয়ার করতে হবে, সালাম সই নেই, মুসাফা সই নেই, মুসাফা করে হ্যান্ডশেক দুজনে ধরে, এটা কি নবীদের শিখাইছে, নবীদের মুসাফা শিখাইছে, প্রত্যেকের এক হাত আর একজনের দুই হাতের মাঝখানে থাকবে, ধরা লাগবে না, প্রত্যেকের এক হাত আর এক ভাইয়ের, আপনার করে দেখান তো, আপনারও করে দেখান, এই আমারটা দেখান, ধরার দরকার নেই, ধরার কথা নেই, শুধু হাত রাখেন, দেখা তো কিনা, তাই ঠিক আছে, জাজাকাল্লাহ। এলো মুসাফা, এই যে ধরা হয় আর ঝাড়ু ঝাড়া দাও ঝাড়ু কি ধারা দেয়, এটা হলো খ্রিস্টানদের হ্যান্ডশেক। হ্যান্ড মানে হাত, শেক মানে ধারা দাও। আমাদের তরিকা দোয়া পড়বেন এক ফিরুল্লাহ হলো না আলাদা, সালাম ঠিক নেই, মুসাফা ঠিক নেই, মোয়ানাকা ঠিক নেই। মোয়ানাকা করে ঈদের দিন, ঈদের সুন্নতের মধ্যে কোন কোলাকুলি নেই। কোলাকুলি হলো কারোর সাথে অনেকদিন পর দেখা হলে কি করতে হয়, কোলাকুলি। আজকে তাহলে মোয়ানাকা, এই দুনো ব্যক্তি আমার এখানে টাকা দেখে গরদান বলে, দুনো ব্যক্তি এই জায়গাটা লাগাবে, দুনো ব্যক্তি ডাইন গলা লাগাবে, সেনাও না পেটও না, সেনাও লাগাবে না পেটও লাগাবে না। আজকাল দেখতে পেট দিয়ে মোয়া লাগা করত, পেট দিয়ে মোয়া লাগা হয়, সেনা দিয়েও হয় না। এই জায়গাটা লাগাইতে হবে কয়বার, একবার একবার লাগা, একটু দেরি করবে, এটা হলো মহানাকা। বুঝতে পারছি, মাঝখানে দুজন করে দেখাও তো, মাঝখানে দুজন দাঁড়াও, দাঁড়ায় মহানাকা করো, ডান ডান গরদান, বুক লাগানোর দরকার নেই, শুধু ডান হাত দিয়ে ধরেন, শুধু ডান গরদান লাগবে, এই হলো মহানাকা। খেয়াল করছেন, আমরা ঠক্কর ঠক্কর করে তিন দিক করি, এইভাবে করলে কি হয়, আপনি মাছ ভাসতে চান তো তাওয়া দেন আর উঠান, তাওয়া দিচ্ছেন আর উঠে দিচ্ছেন, এই মাছ জীবনেও ভুনা হবে, তাওয়া দিচ্ছেন আর উঠে দিচ্ছেন, কেমন তা ভুনা হবে না, একটু তাওয়ায় রাখতে হবে। তো মোয়ানাকা রাখা হয়েছে মহাব্বত বাড়ানোর জন্য, মুসলমানের সাথে মহাব্বত এটা ইবাদত, যে আল্লাহর সাথে মহাব্বত করে তাকে আল্লাহ আরো সে ছায়া দিবে। এই মহাব্বত বাড়ানোর জন্য সালাম, মুসাফা, মোয়ানাকা, তো এই বাড়ানোর জন্য একটু দেরি করতে হবে না, তার কল থেকে আপনার কল বে আসবে, আপনার কল থেকে ঠকর ঠকর করে তিন দুই সাইড লাগাইলে কখন যাবে। এগুলো দাওয়াত ভাবে শিখায়। এই দুনো মেহনতের মুরব্বী ছিলেন মাওলানা থানবি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ তবলিগের কাজ করছেন, কিন্তু উনি মুরব্বী মানছেন কাকে, উনি তবলিগ জামাত এনে থানাবন দেখাইছেন থানবিকে, শুধু আমরা এইভাবে করতেছি, আপনি ক্লিয়ারেন্স দেন তারপর আমি ব্যাপকভাবে করব। থানা বনে কাজ করছেন তিন দিন, মাওলানা থানবি নিজে দেখে সংশোধন করছেন এবং খুব জোর দিচ্ছেন, সুন্নতের উপর খুব জোর দিবা এবং তোমার জামাতের সাথে যেন আলেম থাকে খেয়াল রাখবা। মাওলানা থানবি বলে দিচ্ছেন সুন্নতের বরখেলাপ কোন কাজ যেন না হয় এবং প্রত্যেক জামাতে আলেম থাকতে হবে। কিন্তু এইটা ত্রুটি হয়ে গেছিল, মাঝখানে একটা জামানা চলে গেছে, আমরা হুজুররা গুরুত্ব দেই নাই, যে পরিমাণ সময় দেওয়ার দরকার ছিল সময় দেই নাই, আলেম ছাড়াই জামাত চলছে, এটা অনেক ভুল বিরান্তি ছড়াই পড়ছে, নিষেধ ছিল। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ নিজেও বলছেন, আমার সাথে আলেম না থাকে, জাকেরিন না থাকে তো ফেতনা হবে। কিন্তু এইটা মাঝখানে একটা জামানা গেছে, এই ব্যাপারে ভুল হয়ে গেছে, আমাদের অলসতা হয়ে গেছে, আমরা এই পরিমাণ জুড়ি নাই, সময় দেই নাই, এই ভুলের থেকে বেরোয় না আসলে বিপদ আছে, বিপদ আছে। তো বলতেছিলাম দুনো কাজের মুরব্বী কে ছিলেন, মাওলানা আশরাফ আলী থানবি। পার্থক্য কি, পার্থক্য হল দাওয়াতুল্লাহ হোলসেল মার্কেট, দাওয়াতুল্লাহ কি অন্তত শিখে আসতে হয়। আর দাওয়াত তবলিগ এগুলো খুচরা মার্কেট, ওখানে এগুলো বলতে হয়, তবলিগীদের কি কইবেন? আপনার গল্প করলে হবে? কোরআন কি বলে? হে আমার রসুল, আপনার উপরে যা নাজেল করা হয়েছে ওইটা তাবলিগ করেন, আপনার উপরে যা নাজেল করা হয়েছে ওইটা তাবলিগ করেন, আপনার ব্যক্তিগত কথা বলেন না। যেটা নাজেল করা হয়েছে এটা কোরআন হাদিসে আছে, ওটা তাবলিগ করতে গেলে শিখতে হবে, শিখতে হলে দাওয়াত লাগে দিতে হবে। দাওয়াত লাগে থেকে সহি জিনিস শিখে আছেন, সহি আজান কাকে বলে, সহি একামত কাকে বলে, সহি কোরআন কাকে বলে, সহি সালাম কাকে বলে, সহি মুসাফা কাকে বলে, সহি নামাজ কাকে বলে শিখে আছেন। আর তবলিগে এসে ভাইদের সাথে মোজাকারা করেন, একটা হোলসেল মার্কেট, একটা খুচরা মার্কেট, দুটোই দিনের মার্কেট, দুটোই জরুরি। এক চাকা দিয়ে সাইকেল হয়? এক চাকা দিয়ে সাইকেল হয়? এক বাজু দিয়ে পাখি ওড়ে? এক বাজু দিয়ে পাখি উঠতে পারে? দুই চাক্কা লাগে না, দুই বাজু লাগে না? এই দুটাকে দুই বাজু মনে করতে হবে। দাওয়াতুল হক, দাওয়াত তবলিগ কি মনে করতে হবে? দিনের দুটা চাক্কা বা দুটা বাজু, দুটার সাথে জুড়ে থাকতে হবে। একই লোক দাওয়াত হলকের থেকে শিখে আসবে, নামাজের বাস্তব প্রশিক্ষণ নিয়ে আসবে, আবার আল্লাহ রাস্তা সময় লাগে, যারা শিখতে পারে নাই ওদেরকে বলবে ওলামারা আমাদেরকে এইভাবে শিখাইছে, হাত এইভাবে তুলতে হবে, এইভাবে না, এইভাবে না। অনেকে এইভাবে তোলে, সাপের ফনার মতো তোলে, কান বরাবর। এই দুনো মেহনতে জুড়ে থাকতে হবে, এটাই হাদিসে বলতেছে। অনেক দল দেখবা, অনেকে তোমাকে দাওয়াত দিবে, কোনদিক যেও না, ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন। সুন্নত সুন্নত কারা করে? আমি তো এই দুই নামাজকে দেখতেছি, দাওয়াতুল হক, দাওয়াত তবলিগ, এরাই সারাদিন সুন্নত সুন্নত করে। সারাদিন কি করে? সুন্নত সুন্নত করে। এরাই নবীর তরিকা শিক্ষা দেয়। এই জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই দুনো তরিকার সাথে, এই দুনো মেহনতের সাথে জুড়ে থাকতে হবে। দাওয়াত হকের সমালোচনা করবেন না, যেটা নতুন কি তবলিগ আছে, এটা আবার কি করতে? আমি একটা পয়েন্ট বলি, বুঝে আসবে। চিল্লা দিয়ে সাথীরা যখন বাড়ি ফেরে, বাড়ি ফেরে না, তখন মার্কাস থেকে হেদায়াত দেওয়া হয় যে আপনারা যে চিল্লা দিয়ে গেলেন, প্রাথমিক মেহনত, আপনি দিনের সাথে জুড়ে গেছেন, পূর্ণাঙ্গ দিন এখনো আসেনি, আপনি এলাকায় যে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে ওদের সাথে ওঠা বসা করবেন। দিনের আরো কাজ আছে, কোরআন সহি করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, হালাল হারাম জানতে হবে, অনেক কাজ আছে। তো এলাকায় মাদ্রাসা আছে, হক্কানি আলেম আছে, ওদের সাথে জুড়বেন। এই যে মার্কাস থেকে বলে দিল এলাকায় যে হক্কানি আলেমদের সাথে জুড়বেন, তাহলে হক্কানি আলেমদের একটা ব্যবস্থাপনা লাগবে। তারা তো ছাত্রদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকে, ফতোয়া ফরায়েজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের একটা টাইম খালি করতে হবে। কাদের জন্য? সাধারণ ভাইদের জন্য একটা টাইম খালি করতে হবে, যাতে করে মার্কাস থেকে যে হেদায়ত দেওয়া হয়েছে ওলামাদের কাছে যাবেন, ওই দায়িত্ব তারা পালন করতে পারে। এই জন্য প্রত্যেক মাদ্রাসার পক্ষ থেকে, প্রত্যেক মসজিদের পক্ষ থেকে একটা দিন রাখতে হবে, প্রত্যেক মাদ্রাসার পক্ষ থেকে, প্রত্যেক মসজিদের পক্ষ থেকে একটা দিন রাখতে হবে। এই দিনটা আমরা মুসলমান ভাইদের সেবার জন্য রাখলাম। কাকরাইতে শুনে আসছে ওলামাদের সোহবতে যাইবা, আমরা এই সোহবতের জন্য এই দিনটা খালি রাখলাম। ওই দিন তারাও আসবে, ওলামারা অন্য কাজ করবে না, ওই মুসলমান ভাইদেরকে কি করবে, সময় দিবে। তাহলে এই কাজটা কি নতুন কিছু হলো না? মানকাজের হেদায়ত অনুযায়ী হলো? দাওয়াত লোক থেকে নতুন কিছু হলো না? ওর প্রতি মানকাজের হেদায়ত আছে, বুঝে বলেন? এলাকার ওলামাদের সাথে জুড়তে বলে না, তাদের কাছে দোয়া আনতে বলে না, তারা কি খালি বসে থাকে? তাদের সময় বের না করে কখন যাইবেন? তাদের তো সময় বের করতে হবে। ওলামারা জনগণের জন্য সময় বের করবে, আবার জনগণ শিক্ষা করার জন্য ওলামাদের কাছে যাবে। এই দুই গ্রুপ যখন মিলে যাবে তো দিন কায়েম হয়ে যাবে। ওলামাদের শুধু পড়াইলে হবে না ছাত্রদেরকে, পিসাবদের শুধু খানকা নিয়ে বসে থাকলে হবে না, ইমাম সাহেবদের মুসাল্লি নিয়ে বসে থাকলে হবে না। প্রত্যেকের কি করতে হবে? মুসলমান ভাইদের জন্য সময় বের করতে হবে। আর সাধারণ মুসলমান ভাইরা ওই টাইমে এসে ওই হুজুরতে কি শিখবে? দিন শিখবে। এইভাবে ওলামা আর সাধারণ জনগণ যখন মিশে যাবে, তখন খোদাই নুসরত নাজিল হবে, এই মুসলমানদেরকে দুনিয়ার কোন কুফুরি শক্তি ক্ষতি করতে পারবে না। আমেরিকাও পারবে না, রাশিয়াও পারবে না, হিন্দুস্তানও পারবে না, কেউ পারবে না। এই এই মুসলমানের সাথে খোদাই মদত আছে। ওলামার আওয়াম যদি জুড়ে যায়, আল্লাহর এমন মদত নাজিল হবে, এই মুসলমানের সাথে কেউ পারবে না, এই মুসলমানকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তা আমি জানতে চাইতেছি, আমরা সবাই এই দাওয়াত ও তবলিগের জন্য সময় দিতে কি রাজি আছি? সবাই রাজি আছি? এর জন্য চিল্লা দিতে রাজি আছি? ইনশাআল্লাহ পরে আমরা নাম লেখাই দিব, এবং সিল্লার থেকে এসে যখন মহল্লায় থাকবো, ওই মহল্লাতে কমই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাওয়ালারা যখন ই করে প্রোগ্রাম করে যাকে দাওয়াতুল হক বলে, তার সাথে জুড়তে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেবের কাছে পাওয়া যাবে? এত লম্বা কি পড়া যাবে? এখানে দিতে এক লাইনের জনৈক পীর সাহেব আগামী গণতান্ত্রিক সংসদ নির্বাচনকে জিহাদ হিসেবে ঘোষণা দিয়েছে। গণতন্ত্র কুফুরিতন্ত্র, কুফুরিতন্ত্রের জন্য কোন জিহাদ হয় না, কুফুরিতন্ত্রের জন্য কোন জিহাদ হয় না। ওই পিসাব কোন জাহেল হবে, গলত কাজ। প্রশ্ন নেই, এটা দোয়া করে দেই। আলেম সমাজের করণীয় কি? যেমন কইলাম, তাদের সময় দিতে হবে, তাদেরকে কি করতে হবে? জনগণের জন্য সময় দিতে হবে। শুধু ছাত্র নিয়ে আর মুরিদার নিয়ে বসে থাকলে হবে না, আর মুসলমানদের জন্য সময় বের করতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين.
السلام عليكم.